ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গত শুক্রবার সন্ধান পাওয়া গেছে এমন একটি গণকবর থেকে অন্তত 100 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে, সম্পর্ক আরো দৃঢ় করতে চায় কেন্দ্রীয় সরকার।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে পুলিশ 30টি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে এসব কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে তারা মায়ানমার এবং বাংলাদেশের অভিবাসী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি সাংবাদিকদের বলেছেন, থাইল্যান্ডের সাথে সীমান্তের কাছে যেসব গ্রাম মানুষ পাচারে ব্যবহৃত হয় সেসব জায়গায় গণকবরগুলো পাওয়া গেছে। স্থানীয় প্রচার মাধ্যম বলছে বাংলাদেশী এবং রোহিঙ্গা অভিবাসীদের পাচারকারীরা যেসব আটক শিবির ব্যবহার করে তার ভেতর এবং আশেপাশে শত শত কঙ্কালসহ প্রায় 30টি গণকবর পাওয়া গেছে। এর আগে কর্মকর্তারা মালয়েশিয়ায় এ ধরনের আটক শিবির বা গণকবর থাকার কথা অস্বীকার করেছিল। ওদিকে সাগর থেকে আরও 208 জনকে উদ্ধার করেছে মায়ানমার কর্তৃপক্ষ। এরা সবাই বাংলাদেশি বলেও তারা দাবি করছে। বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই করবে বলে জানিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা আমির খসরু।
মালয়েশীয় পুলিশ থাই সীমান্ত সংলগ্ন মালয়েশীয় উত্তরাঞ্চলীয় এলাকা পিরসিল থেকে এসব গণকবরের সন্ধান পেয়েছে এবং ধারণা করা হচ্ছে এসব গণকবরে বাংলাদেশি ও রোহিঙ্গা শত শত অভিবাসন প্রত্যাশীর দেহাবশেষ থাকতে পারে। মালয়েশীয় দ্য স্টার পত্রিকার খবরে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধান পাওয়া গেছে এমন একটি গণকবর থেকে অন্তত 100 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মালয়েশীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বললেও সে দেশটির গণমাধ্যম আরো অনেক গণকবর থাকার সম্ভাবনার কথা বলছে। এদিকে শুক্রবার সাগর থেকে যে 208 জনকে বর্মি কর্তৃপক্ষ উদ্ধার করেছে তারা বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে ওই দেশটি, আর তাদের ফেরত পাঠানোর ঘোষণাও দেওয়া হয়েছে। তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য একটি বাংলাদেশি প্রতিনিধি দল সে দেশটিতে যাওয়ার কথা থাকলেও ওই দেশের দেওয়া তালিকা অসম্পূর্ণ বলে রোববার যাওয়া হয়নি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে জনশক্তি প্রেরণের যথেষ্ট সুযোগ সুবিধা থাকার পরেও যারা অবৈধভাবে বিদেশে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য যে 6 বছরের কার্যক্রম চলছে তাতে অতিরিক্ত 12 কোটি আমেরিকান ডলারের সাহায্য দেবে বলে জানিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহরুল আলম।
2011 সালে চালু হওয়া প্রায় 1000 কোটি ডলারের এ প্রকল্পে এডিবি এনিএ মোট 44 কোটি ডলার ঋণ সহায়তা প্রদান করল বলে ঢাকায় এডিবির এক বিবৃতিতে রোববার জানানো হয়েছে। এ প্রকল্পের সাথে এডিবি ছাড়াও জড়িত আছে ইউরোপীয় ইউনিয়ন, দ্য গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, জাতিসংঘের শিশু তহবিল এবং বিশ্ব ব্যাংক। বাংলাদেশ সরকার প্রকল্পটিতে ব্যয় করছে 170 কোটি আমেরিকান ডলার। উন্নয়ন সহযোগীদের পর্যালোচনায় দেখা গেছে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আশা প্রকাশ করা হয় এডিবি যে অতিরিক্ত তহবিল প্রকল্পের জন্য বরাদ্দ করেছে তার প্রাথমিক শিক্ষা খাতের অগ্রগতিকে সহজতর করবে। উল্লেখ্য, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বের একটি বৃহত্তম কার্যক্রম, যাতে 1,06,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 কোটি শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক সমঝোতা হতে চলেছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় ভিসা সরলীকরণ এবং সীমান্ত বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সব ক্ষেত্রে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক সমঝোতা হতে চলেছে বলে সংবাদ সংস্থার খবর। এমনকি তিস্তা ও ফেনী নদীর চুক্তি সম্পন্ন না হলেও প্রধানমন্ত্রী নিশ্চিত আশ্বাস দিতে পারেন, ঘোষণা হতে পারে নয়া ঋণ সাহায্যেরও। ভারতের মধ্য দিয়ে বাংলাদেশকে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়ে কথা হবে বলে জানা গেছে। ভারত বাংলাদেশ ষষ্ঠ পর্যায়ের ট্র্যাক টু আলোচনা চক্রে বিদেশ সচিব এস জয়শঙ্কর এমনই এক রূপরেখা পেশ করেছেন বলে সংবাদ সংস্থার খবর। আলোচনা চক্রে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঢাকা সফরের সময় ভিসা সরলীকরণ ও সীমান্ত বিষয়ে কিছু সিদ্ধান্ত ঘোষণা করবেন। সেই সঙ্গে বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, তিস্তা ও ফেনী নদীর জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পরমাশিস খোস্টায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে রাজনীতিগত বিভেদ থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্য সম্পর্কের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না। নরেন্দ্র মোদী সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে নির্ঘণ্ট ঘোষণা করার পর নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় নয়া সমীকরণের রহস্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এমনই মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেই যাব, সে ব্যাপারে কোনো সমঝোতা হবে না, কিন্তু রাজনীতি আর প্রশাসন এক নয়। কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের সঙ্গে বিজেপি ও তৃণমূল সম্পর্ককে এক দৃষ্টিভঙ্গিতে মিলিয়ে দেখলে ভুল হবে, বরং সম্পূর্ণ বিপরীত ধর্মী এই অবস্থান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একদিকে বলেছেন, পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে বিজেপি রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে, আবার অন্যদিকে অকণ্ঠিতভাবে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র থেকে সব রকম সাহায্য পাবেন। পরমাশিস খোস্রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইরাকের রামাদির পূর্বে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে শিয়া মুসলিম মিলিশিয়া এবং ইরাকি সরকারি বাহিনী পাল্টা আক্রমণ করেছে। এক সপ্তাহ আগে বিদ্রোহীদের কাছে শহরটির পতনের পর এটাই নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার প্রথম প্রচেষ্টা। গত 17 মে আনবার প্রদেশের রাজধানী রামাদির পতন ইরাকের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় মাপের ধাক্কা ছিল। চরমপন্থী সুন্নি মুসলিম ইসলামিক স্টেট গোষ্ঠী এখন আনবার প্রদেশের প্রত্যন্ত পশ্চিমাংশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে, যা কিনা সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের সীমান্তের কাছে। ইথিওপিয়ার মানুষ জাতীয় নির্বাচনে আজ ভোট দিচ্ছে। ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন ইপিআরডিএফ দল নির্বাচনে জিতে আরও 5 বছরের জন্য নির্বাচিত হবে। রাজধানী আদিস আবাবায় রবিবার ভোটগ্রহণ ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর বাইরে ভোটারদের দীর্ঘ লাইনে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করতে দেখা গেছে। বিরোধী দলগুলো বলছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নয়, কারণ কর্মকর্তারা বিরোধী সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নিয়েছে, ব্লগার এবং সাংবাদিকদের নিয়মিতভাবে আটক করেছে। ইপিআরডিএফ ওইসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে ইথিওপিয়ানরা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ডকে সমর্থন করে। মহিলাদের জন্য আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে বিভিন্ন দেশের 30 জন নারী কর্মী বহনকারী একটি বাস উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছে। এদের মধ্যে আমেরিকার নারীবাদী গ্লোরিয়া স্টাইনম রয়েছেন। উইমেন ক্রস ডিএমজি নামের ওই দলটি গত মঙ্গলবার উত্তর কোরিয়ায় পৌঁছে 6 দিন সফরকালে শান্তি বিষয়ক আলোচনা সভা করে এবং সেদেশের মহিলাদের সাথে পদযাত্রায় অংশ নেয়। তারা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সেনামুক্ত এলাকা দিয়ে হেঁটে দক্ষিণ কোরিয়ায় যেতে চাইলে বাধা দেয়া হয়, তবে দক্ষিণ কোরিয়ার একটি বাসকে ওইসব কর্মীদের নিয়ে যাবার অনুমতি দেয়া হয়। ভারতে উৎকোচ বা ঘুষের ব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটা সমীক্ষা করবার দায়িত্ব দিয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ সংস্থাকে। তাদের রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।
ভারতবর্ষে ঘুষ দিয়ে নিয়মিত কার্যোদ্ধার করবার কতটা দায় ভারতের সাধারণ মানুষকে বহন করতে হয় তা জানবার জন্য ভারতীয় অর্থমন্ত্রক দায়িত্ব দিয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ সংস্থাকে। তাদের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, শহরের মানুষকে বছরে গড়ে 4,400 টাকা আর গ্রামের মানুষকে 2,900 টাকা করে ঘুষ দিতে হয়। কেউ সাত করে ঘুষ দেয় না, কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পে গরিব মানুষের প্রাপ্য ন্যায্য টাকা পেতেও ঘুষ দিতে হয়। ঠিকাদার নির্বিঘ্নে কাজ করার জন্য ঘুষ দেন, এছাড়া পুরসভা বা ট্রাফিক পুলিশ তো ঘুষ ছাড়া কথাই বলে না। নতুন চাকরি কিংবা পছন্দ মতো বদলির জন্য চাই ঘুষ। এই সমীক্ষার লক্ষ্য ছিল দেশে কালো টাকা কিভাবে তৈরি হচ্ছে তার শেকড়টা খুঁজে দেখা। ঘুষ মারফত ঘুষ প্রাপক কালো টাকার অধিকারী হন। একসময় ওই কালো টাকা যখন জমে অনেক হয়ে যায়, তখন সরকারের নজর আড়াতে বিদেশি ব্যাংকে গোপনে জমা রাখা হয় সেই কালো টাকা। সার কথা হলো, গড় ভারতীয়র ঘুষ না দিয়ে রেহাই নেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এরই সাথে শেষ হলো বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠানে আরও রয়েছে বিজ্ঞানের টুকিটাকি। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আপনারা খবরেই শুনেছেন, মালয়েশিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে ও গণকবরে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের দেহাবশেষ থাকতে পারে। নানা প্রতিকূল ও বৈরী অবস্থা সত্ত্বেও কেন বাংলাদেশি নাগরিকরা বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং এর অর্থনৈতিক কারণই বা কি, সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। ঢাকা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
মালয়েশিয়ায় 30টি গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে এসব গণকবরে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের দেহাবশেষ থাকতে পারে, যেমনটি কিনা পাওয়া গিয়েছিল গত কয়েকদিন আগে থাইল্যান্ডে। এই গণকবরের সন্ধান পাওয়া এবং বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পথে বিদেশে যাওয়ার কারণ বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান।
মানুষ তাদের ভাগ্যের করছে বহুদিন ধরে এটা, এবং হয়তো ইতিহাসের মধ্যে বহুদিন ধরে এটা চলমান। কিন্তু এই যে গণকবর, এই যে আপনার সমুদ্রের মধ্যে পড়ে আছে, এই যে খেতে পারছে না ফেলে দিচ্ছে, এই যে নিঃশীয়সতা, এটা একটা নতুন উপাদান মনে হচ্ছে আর কি। অবৈধ পথে যাওয়াটা হতে পারে, অবৈধ পথে যেতেই পারে, কিন্তু তার সাথে যে এই যে নিরাপত্তাহীনতা নিঃশীয়সতা দেখতে পাচ্ছি, এর সাথে যে এই যে নিদারুণ এই মানবিক বিষয়গুলো, এটা একটা নতুন সংযোজন এবং আমাদের সবার জন্য একটা উদ্বেগের বিষয় হিসেবে আমি দেখতে পাচ্ছি। এই জন্য বলছি যে এই বিষয়টা আপনার এই যে গণকবর এবং মানুষ যে একজনের শুধু যে যাচ্ছে তা নয়, যে জিম্মি হয়ে যাচ্ছে, মুক্তিপণের মাধ্যমে ফিরে আসতে হচ্ছে, এই বিষয়গুলো মনে হচ্ছে যে একটা আমরা ওই টিপ অফ দি আইসবার্গ হয়তো দেখতে পাচ্ছি আর কি। এই যেমন আজকে মালয়েশিয়ায় গণকবর পাওয়া গেল, কয়েকদিন আগে তো ওখানে নাই এই ধরনের একটা বক্তব্য আসছিল, তাই না? তো মনে হচ্ছে যে আগামী কয়েকদিনে হয়তো আরো ভয়াবহ অনেক কিছু বের হবে অ্যাকচুয়ালি। তো উদ্বেগের বিষয় হচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে মনে হচ্ছে যে শুধু অবৈধ পথ একটা, যেটা বলে যে ব্ল্যাক একটা ইকোনমির একটা অংশ, তা ঠিক নয়। এখানে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক শক্তিশালী এবং অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টার্স অনেকে নিশ্চয়ই পুরো প্রক্রিয়ার মধ্যে জড়িত হয়ে গেছে। সেজন্য পুরো বিষয়টা এই যে অবৈধ পথে ভাগ্য উন্নয়নে যাওয়ার পথে মুক্তিপণের ইয়ের মধ্যেও পড়ে যাচ্ছে, এই পুরো বিষয়টা মনে হচ্ছে একটা নতুন মাত্রা আসছে এবং এটা পরিধি মনে হচ্ছে যে অনেক বড় উদ্বেগের জায়গাটা সেখানেই আসলে।
তাহলে বাংলাদেশিরা কেন এত বৈরী এবং প্রতিকূল পথে বিদেশে পাড়ি জমাচ্ছেন, এর অর্থনৈতিক কারণ কি? এই প্রশ্নে ডক্টর হোসেন জিল্লুর রহমান।
যে খবরগুলো বেরোচ্ছে, এটা বাংলাদেশে যে উন্নয়ন নিয়ে একটা আলোচনা চলছে তার যে অনেক ফাঁক রয়ে গেছে, তার যে অদৃশ্য অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, সেটি পুরো বিষয়টা এখন চোখের সামনে চলে আসছে। আমাদের অত্যন্ত এক ধরনের রাজনৈতিক সুবিধার্থে উন্নয়ন পরিসংখ্যান নিয়ে একটা ব্যাপক পাবলিক আলোচনা আমরা দেখতে পাই, প্রবৃদ্ধির হার এত, এত কিছু এই হচ্ছে ওই হচ্ছে ইত্যাদি। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে উন্নয়নটা কি? উন্নয়ন তো হচ্ছে যে মানুষের ভাগ্য উন্নয়ন, তার মানে হচ্ছে আমার কর্মসংস্থান। উন্নয়নের যে অন্যতম বিষয় হচ্ছে যে কর্মসংস্থান, সেই বিষয়টা অ্যাকচুয়ালি এই উন্নয়ন নিয়ে যে আলোচনাগুলো হয় আপনি দেখবেন যে এটা পরিসংখ্যানগত এক ধরনের আলোচনা এবং কিছু বড় অবকাঠামোর কথা বলা হয় বা আপনার নতুন প্রযুক্তি আসছে এগুলো বলা হচ্ছে, কিন্তু কর্মসংস্থান যে আমাদের মতো অনুন্নত দেশের উন্নয়নের অন্যতম লক্ষ্য সেই বিষয়টা অ্যাকচুয়ালি এখন আমার মনে সামনে চলে আসছে এবং এখানেই ফাঁকগুলো রয়ে যাচ্ছে যে আসলে আমাদের প্রবৃদ্ধির হার অনেক কিছু বলা হচ্ছে কিন্তু প্রতি বছর 2-20 লাখের মতো নতুন লোক কিন্তু নারী পুরুষ তারা শ্রমবাজারে যোগ দিচ্ছে। সব মিলিয়ে এই যে কর্মসংস্থান যোগান দেওয়ার যে চ্যালেঞ্জটা সেটার অ্যাকচুয়ালি ব্যাপক ঘাটতি রয়ে গেছে।
ডক্টর হোসেনজুল রহমান মনে করেন কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের প্রকৃত উন্নয়ন বান্ধব অর্থনৈতিক উন্নয়ন ধারণার নিরিখেই মানব পাচার সংকটটিকেও বিশ্লেষণ করতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ও USAID-র যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি প্রতিবেদন, উপস্থাপনায় শরীফুল হক।
নারীদের একটি বিশেষ ধরনের রোগ হচ্ছে ফিস্টুলা। গর্ভকালীন সময়ে যথাযথ ধাত্র সেবা না পেলে মায়ের ফিস্টুলার ঝুঁকি থেকে যায়। ফিস্টুলার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিশ্বব্যাপী প্রতি বছরের ন্যায় বাংলাদেশেও 23 মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত হচ্ছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য ট্র্যাকিং ফিস্টুলা, ট্রান্সফর্মিং লাইভস। রোগটি আসলে কি? কথা বলেছিলাম ডাক্তার ফারহানা আক্তারের সাথে, তিনি এনজেন্ডার হেলথ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
মহিলাদের মাসিকের রাস্তা সাথে যখন মূত্রথলি বা মলাশয় যখন এক বা একাধিক ছিদ্র দিয়ে যুক্ত হয়, যার ফলে মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব বা পায়খানা বা উভয় ঝরতে থাকে, এই সমস্যাটাকে আমরা ফিস্টুলা বলছি। এখানে কিন্তু আমাদের মনে রাখা দরকার যে ফিস্টুলা বলতে আমরা মহিলাদের ফিস্টুলাই বোঝাতে চাচ্ছি।
2015 সালে দিবসটি পালনের প্রাক্কালে আমরা জানার চেষ্টা করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট।
সারা বিশ্বে 20 লক্ষ মহিলা ফিস্টুলা রোগে ভুগছেন। ধারণা করা যায় যে বাংলাদেশে প্রায় 1 লক্ষ মহিলা ফিস্টুলা রোগী রয়েছে।
বাংলাদেশে আশঙ্কাজনক হারে বিস্তার ঘটছে এই রোগের, কিন্তু কেন?
ইউনেফপি ইন জেন্ডার হেলথ 2003 সনে একটা মাঠ পর্যায়ে জরিপ করে, যেখানে দেখা গেছে যে প্রতি 1000 জন বিবাহিত মহিলার মধ্যে কমপক্ষে 2 জন করে মহিলা ফিস্টুলা রোগে আক্রান্ত হচ্ছে। অনুমান করা যায় যে 2000 নতুন রোগী প্রতি বছর ফিস্টুলা রোগী যোগ হচ্ছে।
সাধারণ রোগের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক এর জটিলতা।
শারীরিক এবং মানসিক প্রভাব রয়েছে ফিস্টুলা রোগীদের। মাসিক রাস্তা দিয়ে কণবদ্ধ প্রস্রাব পায়খানা বা উভয় ঝরার কারণে শরীর দিয়ে প্রধান সমস্যা হচ্ছে দুর্গন্ধ এবং অনবদ্ধ প্রস্রাব ঝরার কারণে উরু বা পায়ের চামড়া উঠে যায়। আর মানসিক প্রভাব রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা মৃত বাচ্চা প্রসব করে থাকে, যার ফলে তারা পরিবার এবং স্বামী থেকে ধিকৃত হয়।
রোগ চিহ্নিত করা গেলে চিকিৎসা সহজ হয়। আপনি কি করে বুঝবেন আপনি ফিস্টুলায় আক্রান্ত? এনজেন্ডার বাংলাদেশের ফিস্টুলা কেয়ার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডাক্তার এস কে নাজমুল হুদা বললেন সে কথা।
ফিস্টুলা হচ্ছে ঠিক তখন বুঝতে পারে যদি তিনি দীর্ঘ সময় প্রসব বেদনায় থাকেন, যেটাকে আমরা বাধাগ্রস্ত প্রসব বলি। এটাকে তখন তারা বুঝতে পারেন যে তারা আসলে হয়তো ফিস্টুলার ঝুঁকিতে রয়েছেন অনেকভাবে।
আক্রান্ত আপনি কোথায় যাবেন চিকিৎসা নিতে?
ঢাকা শহরে বেশ কয়েকটি হাসপাতালে ফিস্টুলার রিপেয়ার সার্জারি দেওয়া হচ্ছে। প্রধান হচ্ছে ন্যাশনাল ফিস্টুলার সেন্টার, এছাড়াও রয়েছে আদ্দিন হাসপাতাল, মুতালিব হসপিটাল, মামস হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ফিস্টুলার সেন্টার, সেখানেও এই সেবা পাওয়া যায়।
আমাদের প্রাত্যহিক জীবনের সাথে রোগ ব্যাধি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু চেষ্টা থাকতে হবে সবার কিভাবে প্রতিরোধ সাথে প্রতিকার করা যায় এইসব রোগ। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এখন এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
প্রতিবছর যুক্তরাষ্ট্রে 11 মে ভিয়েতনাম মানবাধিকার দিবসটি পালিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক স্বাধীনতার বিকাশ এবং রক্ষার্থে আমাদের সহযোগিতার নিদর্শনস্বরূপ কংগ্রেস এই দিনটিকে মনোনীত করেছে। আনুষ্ঠানিকভাবে প্রথা অনুযায়ী সেদিন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মানবাধিকারের বিকাশ রক্ষায় এবং ভিয়েতনামের সঙ্গে সম্পর্কে উন্নয়নে তার প্রভাব সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্ব বিষয়ে নেতারা আলোচনায় মিলিত হয়েছিলেন। কংগ্রেস সদস্য, পররাষ্ট্র দফতরের প্রতিনিধি, শ্রমিক নেতা, বেসরকারি গ্রুপের সদস্য এবং সমগ্র দেশ থেকে আসা ভিয়েতনামী সম্প্রদায়ের সদস্যরা আলোচনায় অংশ নিয়েছিলেন। ওয়াশিংটনে বিভিন্ন গ্রুপের সদস্যদের আলোচনা ছাড়াও গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টমাস মেলিনাউস্কি এবং অন্যান্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা হ্যানয়ে প্রতিপক্ষদের সঙ্গে নিয়মতান্ত্রিক আইনি ব্যবস্থার সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন, যে সংস্কারের মাধ্যমে দেশটির নতুন আইনকে দেশের নতুন সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং শ্রম অধিকারের প্রতিশ্রুতির সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সদস্যরা বিনা শর্তে মতপ্রকাশের দায়ে আটক সকল বন্দীদের মুক্তির ব্যাপারে ভিয়েতনামী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। জাতীয় নিরাপত্তার খাতিরে নতুন গ্রেফতার এবং পিনাল কোডের স্পষ্ট নয় এমন সব বিধান স্থগিত রাখবার অনুরোধ জানান। জেলে কারাবন্দীদের আচরণ বিষয়ে আমরা উদ্বিগ্ন এবং তাদের প্রতি নিরাপত্তা কর্মীদের আচরণ, আদালতে বিচার চলাকালে তাদের ন্যায্য অধিকার খর্ব করা এবং দেশের অভ্যন্তরে এবং নিজ ইচ্ছায় দেশত্যাগের সময় চলাচলের অধিকার বিষয়েও আমাদের উদ্বেগ রয়েছে। 1995 সালে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর নাটকীয়ভাবে দুটি দেশের সম্পর্কের উন্নয়ন ঘটতে থাকে। সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জনসেবা এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন, দুর্গত ত্রাণ তৎপরতা এবং ব্যবসা ও বিনিয়োগে বর্ধিত সহযোগিতা লক্ষ্য করা গিয়েছে। তবে ভিয়েতনামী জনগণের মৌলিক অধিকারের বিষয়টি যদিও যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে রয়ে গিয়েছে।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হল। আর এখন আপনাদের জন্য রয়েছে প্রশ্নোত্তরের অনুষ্ঠান, উপস্থাপন করছেন সেলিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, আমি ইতালিতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে ইমেল পড়ছি। আরশাদ আলী বিশ্বাস, প্রেসিডেন্ট সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব, কপিলমণি, খুলনা, বাংলাদেশ থেকে লিখেছেন, ভিওএ বাংলা বিভাগ পরিবারের সকল কর্মকর্তা এবং শ্রোতাদের প্রতি বাংলা নববর্ষের প্রীতিময় শুভেচ্ছা। নতুন বছরের জন্য কল্যাণ কামনা করে মহান দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। শুভ বাংলা নববর্ষ 1422। আপনাকেও শুভ নববর্ষ আরশাদ আলী বিশ্বাস, ভালো থাকুন, চিঠি লেখার জন্য ধন্যবাদ। উমাপতি পল, সিনিয়র টেকনিশিয়ান সিএসি ডিপার্টমেন্ট সিইউইটি চিটাগং বাংলাদেশ থেকে লিখেছেন, টেক মাই হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস, আই এম এ ভিওএ লিসনার, আই লিসন ভিওএ রেডিও প্রোগ্রাম রেগুলারলি, সো আই কর্ডিয়ালি লাভ ইট। আপনি ভয়েস অফ আমেরিকার সকল কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন ভয়েস অফ আমেরিকা শুনতে আপনার ভালো লাগে, চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। উমাপতি পল আবারও লিখবেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রায়হান মাস্টার, জগন্নাথ দি, মধুখালী, ফরিদপুর বাংলাদেশ থেকে, আপনাকেও শুভেচ্ছা। মুকুল সর্দার, সহকারী শিক্ষক, খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বাংলাদেশ থেকে, আপনি লিখেছেন, এপ্রিল মাসের 29 তারিখে হ্যালো ওয়াশিংটন খুব ভালো লেগেছে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। মুকুল সর্দার মোবাইল নাম্বার দিয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলি। হ্যালো।
হ্যালো, আমি মুকুল সর্দার, তিলনাঙ্গা দাকফ, খুলনা থেকে বলছি।
জি, আপনারা কেমন আছেন মুকুল সর্দার?
জি ভাই, আমরা ভালো আছি। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সবাই ভালো আছেন তো?
জি জি, আমরা ভালো আছি। তো খুলনার আবহাওয়া কেমন?
হ্যাঁ, এখন আবহাওয়া যথেষ্ট মানে গরম, এখানে লোকজন আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে।
আমাদের ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান কেমন লাগে, আপনারা কি মনে করেন?
ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আমি নিয়মিত শুনি, কারণ তথ্যবহুল অনুষ্ঠান প্রচার করেন, সেটি বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনারা যে খবরগুলো পরিবেশন করেন সেগুলো তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ বলে আমি মনে করি, সে কারণেই আমি নিয়মিত ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ শুনি।
অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে?
হ্যালো ওয়াশিংটন বলে যে অনুষ্ঠানটি হয়, অনুষ্ঠানটি খুবই জনপ্রিয়, সমস্যায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে অনুষ্ঠানটি হয়। আমি বলবো যে সুন্দরবনকে নিয়ে যদি একটি হ্যালো অংশ ওয়াশিংটনের পর্ব করা যায় সেটি খুব ভালো হবে, কারণ সুন্দরবন এখন নানা কারণে হুমকির সম্মুখীন।
মুকুল সর্দার, খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন আপনি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল এবং সকল শ্রোতা বন্ধুদেরও আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
আজকে হাতে বেশি সময় নেই, দুই তিনটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। রাধাকৃষ্ণ জানা জগন্নাথপুর হুগলি পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন, কলকাতা থেকে লিখেছেন তপন দেব লাহিড়ি, শুভজিৎ দাস বানটুল বাগনান হাওড়া কলকাতা ভারত থেকে লিখেছেন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো মিতালি এখানেই শেষ করছি, ভালো থাকুন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে পুলিশ 30টি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে এসব কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে তারা মায়ানমার এবং বাংলাদেশের অভিবাসী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি সাংবাদিকদের বলেছেন থাইল্যান্ডের সাথে সীমান্তের কাছে যেসব গ্রাম মানুষ পাচারে ব্যবহৃত হয় সেসব জায়গায় গণকবরগুলো পাওয়া গেছে। স্থানীয় প্রচার মাধ্যম বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের পাচারকারীরা যেসব আটক শিবির ব্যবহার করে তার ভেতর এবং আশেপাশে শত শত কঙ্কালসহ প্রায় 30টি গণকবর পাওয়া গেছে। এর আগে কর্মকর্তারা মালয়েশিয়ায় এ ধরনের আটক শিবির বা গণকবর থাকার কথা অস্বীকার করেছিল। ইরাকের রামাদির পূর্বে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে শিয়া মুসলিম মিলিশিয়া এবং ইরাকি সরকারি বাহিনী পাল্টা আক্রমণ করেছে। এক সপ্তাহ আগে বিদ্রোহীদের কাছে শহরটির পতনের পর এটাই নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার প্রথম প্রচেষ্টা। গত 17 মে আনবার প্রদেশের রাজধানী রামাদির পতন ইরাকের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় মাপের ধাক্কা ছিল। চরমপন্থী সুন্নি মুসলিম ইসলামিক স্টেট গোষ্ঠী এখন আনবার প্রদেশের প্রত্যন্ত পশ্চিমাংশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে, যা কিনা সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের সীমান্তের কাছে। ইথিওপিয়ার মানুষ জাতীয় নির্বাচনে আজ ভোট দিচ্ছে। ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন ইপিআরডিএফ দল নির্বাচনে জিতে আরও 5 বছরের জন্য নির্বাচিত হবে। রাজধানী আদিস আবাবায় রবিবার ভোটগ্রহণ ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর বাইরে ভোটারদের দীর্ঘ লাইনে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করতে দেখা গেছে। বিরোধী দলগুলো বলছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নয়, কারণ কর্মকর্তারা বিরোধী সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নিয়েছে। মহিলাদের জন্য আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে বিভিন্ন দেশের 30 জন নারী কর্মী বহনকারী একটি বাস উত্তর কোরিয়া যাওয়ার সময় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছে। এদের মধ্যে আমেরিকার নারীবাদী গ্লোরিয়া স্টেইনমও রয়েছেন। উইমেন ক্রস ডিএমজি নামের ওই দলটি গত মঙ্গলবার উত্তর কোরিয়ায় পৌঁছে 6 দিন সফরকালে শান্তি বিষয়ক আলোচনা সভা করে এবং সেদেশের মহিলাদের সাথে পদযাত্রায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে 2012 সালে দুজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গের হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন শ্বেতাঙ্গ পুলিশকে মুক্তি দেবার পর যে বিক্ষোভ হয় সেখান থেকে 71 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতের বিক্ষোভের পর রবিবার সকালে সেখানে রাস্তাগুলো শান্ত ছিল। এর আগে শনিবার একজন বিচারক ক্লিভল্যান্ডের একজন পুলিশ কর্মকর্তাকে মুক্তি দেন, যিনি সন্দেহভাজনদের পিছে গাড়িতে ধাওয়া করবার সময় 137 রাউন্ড গুলির মধ্যে শেষ 15 রাউন্ড গুলি চালিয়েছিলেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বুরুন্ডির বিরোধী নেতা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি সব দলকে সহিংসতা বর্জন করে দেশের রাজনৈতিক সংকট নিরসনে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কেবরিয়া, প্রকৌশলী ছিলেন ব্রায়ান মার্কুলিয়ে, আমি শুগুফতেন স্ট্রিং কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.